তারা উত্তম স্বরে তার নাম কীর্তন করতো না। হরে কৃষ্ণ তাহাদের জপে আমাদের মধ্যে কতগুলি আঘাত সামল আছে, তারা এখন হরে নাম সংকীর্তন হরে কৃষ্ণ উত্তম স্বরে তা বলে না, তারা তাকে জপনীয় বলে। ইনি এইকে স্থাপিত করলেন যে হরে কৃষ্ণ নাম জপনীয় উপাংশু চক্র আর কীর্তনীয় কত কীর্তন তাহলে আরো তাহার কতগুলো মধ্যে মহিমা পেয়েছি। তাছাড়া তিনি পদাবলী থেকে আরম্ভ করে সিদ্ধান্ত গ্রন্থ থেকে আরম্ভ করে এমন কোন সাহিত্যের কোন দিক নাই যার মধ্যে তিনি প্রচার করেন নাই। ইনার পূর্বে অশিক্ষিত গৌর বৈষ্ণব নিজেকে পরিচয় দিত সহজিয়া রায় এই ছবি, ইনারা সরকারটিকে বড় বড় শিক্ষিত জগতের বড় বড় বিদ্বান গৌর বৈষ্ণব সমাজে প্রবেশ করতে আরম্ভ করে। এই মহাপুরুষ এই জগতের কোন লোক ছিলেন না, তিনি পর জগতে মহাপ্রভুর পরিকর আর কৃষ্ণ নিজার কমল মঞ্জারী তাহার পরিচয় তিনি দিয়েছেন, তাহার বসন সম্বন্ধ ইত্যাদি এইসবগুলি সবগুলিকে বিচার এইসবগুলি দিয়েছেন, নিজের পরিচয় আত্মপরিচয়ের মধ্যে এইসবগুলি দিয়েছেন। পরে উনার সম্বন্ধে শ্রম করবেন আমি সংক্ষেপে সূত্ররূপে শুধু বলে যাচ্ছি। এই মহাপুরুষ কোন সময়তে প্রকট কালেতে দেবতাদের সভাতে অতিষ্ঠে আরো ভাজতে মান আনন্দ ভাব সাধু রহস্যমন এই শ্লোক নিয়ে বিচার চলতে ছিল অতিষ্ঠে আরো ভাজতে মান আনন্দ ভাব ভগবান যাহা ভজন করবে তাহা আবার দুরাচারী কেন হবে এই নিয়ে তাহাদের মনটা খুশি হচ্ছিল না। এই মহাপুরুষকে তখন পার্বতীকে ইন্দ্র পাঠিয়ে দিয়েছেন এই মহাপুরুষকে ওখানে নিয়ে যায়, আর ওইখানে যে ওই দেবতভাতে যেখানে সে বৃহস্পতি পর্যন্ত আছেন বড় বড় ঋষিরা আছে ভক্তিগুলো ঠাকুরকে ক্ষমা মনে করবেন না, খাস মহলের লোক রাধারানীর তিন কবি স্বরূপ আছে, অর্থাৎ বৃহস্পতি তাহার পদমকে জ্যোতির কাছেও তাহার পদগুলির কাছেও তিনি খুশি লাগতে পারবেন না। এই জন্য সেই দেব সভাকে দিয়ে তিনি বললেন যদি অনন্ত ভাগ হয় সাধুর সাধুই কেন কিছুদিনে পরে হরিনাম প্রভাবেতে সেটি পরম সাধুর সেটি হবে এই জন্য তাহাকে অবজ্ঞা করবে না সে তো অপরাধ হয়ে যাবে। এখন যদি এইরকম একটা লোক দুরাচারী আজামি আর যখন ভগত ভজন করল তখন সে যা ভগত ভজন না যখন একটি কৃষ্ণ নাম করবো তাহার ছেলের জন্য নারায়ণ নাম তখন কেউ বলতে পারতেন যে সে একটি মহাত্মা আর ভাগর পার করে গিয়েছে তাহার মহিমা কে জানে ওই কৃষ্ণের নারায়ণের যিনি পরিকর যারা তাহাকে নিয়ে আসতে এসেছিলেন তাহারা বুঝতে পারল যে এক শ্রীকৃষ্ণ নামের কত মহিমা আর নারায়ণ নামের কত মহিমা এইটা মুক্ত হয়ে গিয়েছে কিন্তু কেউ বুঝতে পারল কি ওই রকম ভাবে সে যিনি বৈষ্ণব তার মধ্যে কদাচিত কোন যদি দোষ কেউ যদি লক্ষ্য করে আপনি যদি শুদ্ধ বৈষ্ণব যদি নিরন্তর কৃষ্ণ নাম করেন খবরদার তাহার কোন চরণে অপরাধ না করবে যত বলিষ্ঠ সাধন আছে সাধু চরণ রাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় শ্রবণ সকল শ্রেষ্ঠ এই পঞ্চাঙ্গ কৃষ্ণ প্রেমের জল
পাখির অল্পসঙ্গ
অল্পসঙ্গ অল্পসঙ্গে হয়ে যাবে, কিন্তু যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায়, গুরুর প্রতি অবজ্ঞা হয়ে যায়, তাহলে আর রক্ষা নাই। ভগবানের ভক্তি ভজন করলেও যদি গুরু বৈষ্ণবের কেউ নিন্দা তার বিরুদ্ধে আচরণ অবজ্ঞা করে, কোটি কল্পে নাহি তবে তাহার নিষ্ঠা। এই জন্য এই সবগুলি বিচার করে খবরদার আমরা এটিকে সাবধান থাকবো। হম লোক যা পর আয়ে হ্যাঁ ভক্তি বিনোদ ঠাকুর জি কাজ স্থান হই পর ভজন করতে থে আর ইহি পর উনকি সমাধি ভী হ্যাঁ। পহলে ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থে, উনিকে লড়কে কে রূপ মে আর শিষ্য কে রূপ মে ভক্তি সিদ্ধান্ত প্রতি ঠাকুর জি হ্যাঁ, যেভাবে বিশ্ব মে সবত্র প্রচার কিয়া থা। वो यदि नहीं आते तो वैष्णव धर्म की रक्षा नहीं होती। आज विश्व भर में जो कृष्ण नाम का प्रचार हो रहा है, मठ हो रहा है, पश्चात देश के लोग भी महाप्रभु के विचार की तरफ में आ रहे हैं। इसका मूल कारण यही महापुरुष हैं। ये यदि नहीं जाते आज लाखों लाखों लोग जो परिक्रमा करते हैं ये सब कुछ बंद हो जाता। इसलिए भक्ति विनोद ठाकुर जी के चरणों में हम लोग नमन करने के लिए हम यहाँ पर आए हैं। আমাকে গুরু পাঠ পদ্ম প্রথমে মায়াপুর যেতেন না, তিনি বলতেন যে ভক্তি বিনোদ ঠাকুর হচ্ছেন ধাম ধামের পরিক্রমা প্রবর্তক এবং প্রদর্শক। তার কাছে আমরা যে আদেশ দিব আগে তার চরণে আমরা প্রণত হব, আর নিশ্চিন্ত দেবের কৃপা জঞ্চা করে দিয়ে তারপরে আমরা আমত্র যাব মায়াপুরে। তিনি বিচার না দিলে আমরা পরিক্রমার বিচার কোথা দিতে পারব। এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর পাঠ পদ্মে যে আমরা প্রণত হব, তাহার নিকটে যে ভিক্ষা মানব যাতে নদীর ধাম পরিক্রমা আমাদের সুস্থ হোক আর তাহাকে যথার্থ সফল বহু প্রেম আর অথবা গোপী প্রেম আমরা লাভ করতে পারি, আমাদের একটু রোগ বলতে পারি। এইটি প্রার্থনা করে আমার বক্তব্য সমাপ্ত করি। পূজ্যপাদ মহারাজ জন্য কিছু প্রার্থনা যে কাছে বর্ণন করবেন আমি সংক্ষেপে।
কৃষ্ণ ভূতলে শ্রীমতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামে শিবাশুভাঙ্গী দেবী দ্বৈতায় কৃপার্থে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়ী প্রভবে নমামি বজ্রিমচন্দ্রলীলা নমামি গৌরসলিচিত বিভূতি নমামি গৌরপদাশ্রিতানাম নমামি গৌরকরুণাবতারম গোদ্রম স্থান। হয়তো আপনারা বৈষ্ণবগণের মুখেতে রাস্তায় স্থানের মাহাত্ম শুনেছেন। ইন্দ্র প্রথমে কৃষ্ণের চরণে অপরাধ করেছিলেন, সেই জন্য ইন্দ্রের পদ প্রায় যায় যায় অবস্থা। তখন ইন্দ্র তার গুরুর নিকটে গিয়ে বললেন, আমি তো এইরকম বৃন্দাবনে গিয়ে গোবর্ধনের উপর ভক্তগণের কৃষ্ণের প্রিয়তম জনগণের উপর নানা অত্যাচার করলাম, এখন আমার কি গতি হবে বলুন। গুরু তখন তাকে ভর্ৎসনা করলেন, তোমার সম্বন্ধে তোমার মতন দাম্ভিক ব্যক্তি এখনই ইন্দ্রপদ থেকে তুমি ভ্রষ্ট হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, আমি তোর সম্বন্ধে কিছু করতে পারব না। ব্রহ্মার নিকটে গেলেন, ব্রহ্মা বললেন আমার দ্বারা কিছু হবে না, তিনি হচ্ছেন গাভী প্রিয়, তুমি সুরভি গাভীকে নিয়ে যাও, সেখানে গিয়ে তার আনুগত্যে যদি তিনি হচ্ছেন সুরভিপ্রিয়, সুতরাং তার আনুগত্যে যদি কৃষ্ণের পাদ পদ্মে গিয়ে শরণাগত হও তাহলে সুরভির কৃপায় তুমি উদ্ধার লাভ করতে পারবে। সুরভির কাছে গেলেন, ইন্দ্র সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সুরভি বললেন যে আমি তোমার ওকালতি করতে যাব না, তোমার সঙ্গে যাব কিন্তু তোমাকে গিয়ে আগে সাষ্টাঙ্গে প্রণিপাত করতে হবে। তখন ইন্দ্র সুরভির আনুগত্যেতে ওই গোবর্ধনে এসেছিলেন। ভগবান সাত দিন গোবর্ধন ধারণ করে ইন্দ্রের গর্ভকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। কিন্তু ভগবান তো অধিকার অনুসারে দেবগণের পূজাও করেছেন এবং গোপগোপীগণের পূজা করেছেন, কিন্তু তারা তো সে ইন্দ্রেরই পূজা করতে যাচ্ছিল, বাধা দিলেন কেন? এখানে একটা কারণ হচ্ছে, ইন্দ্র ভক্তগণের প্রতি তাচ্ছন্য মনে করতেন, এসব পোয়ালা বেটারা এরা আমার কি পূজা করবে, এই ভগবান তো তার আগে তো পূজা করতেন, বাধা দিচ্ছিলেন না। কিন্তু ইন্দ্রের এই গর্বকে খর্ব করবার জন্য কি, আমার পিতা মাতা আমার ভক্তগণ দেবগণের বন্দিত, কাহাকার ইন্দ্র তুমি আমার পিতা মাতা ভক্তগণের তুমি নিন্দা করছ, তোমার আমি গর্ব খর্ব করব। সেই জন্যেই গোবর্ধনে ধারণ করে ইন্দ্রের গর্বকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। শেষে ইন্দ্র এসে সপ্তমীর দিন না দশমীর দিন দেখছেন যে আমার গোবর্ধনের ইন্দ্র কি ক্ষতি করেছে না করেছে, একাকী এসেছেন, আর কোন সঙ্গে কোন প্রিয় ভক্তগণকে আনেন নাই। তখন ইন্দ্র এসে সাষ্টাঙ্গে পড়ল, তখন সুরভি গাবি ঝাঁপ দিয়েছেন। তখন এই কৃষ্ণ মনে করলেন যে মা কুশল এসেছেন, এই বলে প্রথমে গাবিকে সম্মান করলেন, তারপরে ইন্দ্রের গর্ব খর্ব করে শেষে ওইখান থেকেই গোবিন্দ কুণ্ড প্রকাশিত হয়েছে। এখন সে ইন্দ্রের সে কথা মনে আছে, সে মনে করল যে সেই তো কৃষ্ণ, যে তিনি তো গৌরাঙ্গ, না জানি তার পাদ পদ্মে ভবিষ্যতে অপরাধ না হয় এই জন্য সেই সুরভি নিজের সঙ্গে করে এই স্থানে এসেছিলেন, এই জন্য এই স্থানে এসে গৌরহরি সব স্তুতি করে প্রভু আর যেন আপনার চরণে প্রিয় ভক্তগণের চরণে আমার অপরাধ না হয়, আমাকে রক্ষা করুন, সেই জন্য এই স্থানটির নাম হচ্ছে গোদ্রুম, এবং গোদ্রুম মানে সেই ডুমের সে বৃক্ষ তলে এসে গাভী সহিত এখানে ভগবানকে গৌরহরিকে স্তবস্তুতি করেছিলেন, এই জন্য এর নাম হচ্ছে গোদ্রুম। তারপরে আমরা তো ভক্তি যাজন করি, ভক্তগণ বলছেন যে এইটা হচ্ছে কীর্তনীয় পীঠ, এর স্থান হচ্ছে কীর্তনাক্ষ পীঠ, কীর্তন না করলে হরির পার পদ্ম উপলব্ধি হবে না। আমাদের যত প্রকার ভজন আছে তার মধ্যে কীর্তনেরই প্রাধান্য দিয়েছেন, এই জগতের শব্দ থেকেই সব কিছু হয়, শব্দকে বাদ দিলে কোনো কিছু সম্পাদিত হয় না, মূল হচ্ছে শব্দ, শব্দের মাধ্যমেই আমরা বস্তুকে চিনব, শব্দের মাধ্যমে বস্তুকে অনুগত করতে পারবো, শব্দের মাধ্যমে বস্তুকে বিতশুদ্ধ করতে পারবো। সুতরাং এইটা হচ্ছে কীর্তনাক্ষ দ্বীপ। পূজনীয় প্রভুজ্যচরণ শ্রী কেশব গোস্বামী মহারাজ এইখান থেকেই কীর্তনাক্ষ দ্বীপ থেকেই তিনি অবশ্য ভক্তগণের ভাবানুসারে, ভক্তগণ হচ্ছেন স্বাধীন, তাদের ভাবানুসারে এক বস্তুকে আরম্ভ করে তারা তাদের আরাধ্য দেবের যাজনা করেন। সুতরাং পূজনীয় কেশব মহারাজ মনে করতেন যেহেতু কলিতে কীর্তনই প্রধান, সুতরাং আমি কীর্তনাক্ষ দ্বীপে প্রথমে গিয়ে আত্মসমর্পণ করে তারপর আমি আমার অঙ্গ জাজিত করব, ব্যক্তি স্বাধীনতা ভক্তগণের আছে, সুতরাং সেখানে কার ব্যক্তি স্বাধীনতার উপরে কৃষ্ণ হস্তক্ষেপ করেন না। এই জন্য পূজনীয় কেশব মহার গোস্বামী মহারাজ এই স্থান থেকেই কীর্তনাক্ষ দ্বীপ থেকেই কীর্তন পরিক্রমা আরম্ভ করতেন। সুতরাং এটা হচ্ছে কীর্তনাক্ষ দ্বীপ, এইখানের মহিমা সবচেয়ে বেশি। শিল ভক্তিবিনোদ ঠাকুরের এখানে সমাবেশ, শ্রী গৌরকেশর দাস গোস্বামী মহারাজের সমাবেশ এবং শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজের সমাবেশ, ত্রিবেণী সঙ্গ, ত্রিবেণী এদের পার্বত্যের কাছে তুচ্ছ, প্রয়াগরাজ বলা হয়, তীর্থরা ভগবান হরি। সেসব অনেক কথা আমি বলতে চাই না। প্রয়াগরাজকে তীর্থরাজ করেছিলেন, সব তীর্থে এসে তার পার্বত্যে মত হতেন। এখন গোবর্ধন এবং ব্রজমন্ডলে আসেন নাই, তখন এই প্রয়াগরাজ যে বিষ্ণুর কাছে বলছেন, প্রভু সব তীর্থের তো আপনি আমাকে সম্রাট করলেন, তাহলে গোবর্ধন আসছেন না কেন, ব্রজমন্ডল আসছেন না কেন, তারাও তো তীর্থ। তখন শ্যামসুন্দর বললেন, বেটা তোমাকে তীর্থের রাজা করেছি, আমার ঘরের তো রাজা করি নাই, সুতরাং তুমি তাদের নিকটে যে নত হো, এই জন্য এই কীর্তনাট্য দিই। এর মধ্যে ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর গোস্বামী মহারাজ এবং জগন্নাথ দাস বাবাজি মহারাজের এইখানে সমাবেশ স্থান, কোটি তীর্থ হইতেও শ্রেষ্ঠ স্থান, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না, দর্শন করতে পাচ্ছি না, তাই বলে সমমনে করিবেন না। মাটির মধ্যে তো অনেক তফাত, হয়তো মাটি সব থেকে সব পৃথিবী থেকেই যাত, কিন্তু এই ভূমি হচ্ছে নমামি গৌরস্থলম কীর্তি বিভূতি, এ মালিকের স্থান নয়, সচ্চিদানন্দ বিগ্রহ যে ভগবান বলদেব, তিনি এই ধাম রূপেতে পরিণত হয়েছেন। সুতরাং ধাম কথা বলে এখানে আপনারা এসেছেন ভক্তগণে, আনুগত্যকে কীর্তন করিবেন, কীর্তনেতে সব কিছু হয়, জয়তি জয়তি নামানন্দ জয়তি জয়তি নামানন্দ মুরারে বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজা আদি যত্ন কতমপি সচিদাত্মম মুক্তিদম প্রাণিনাং যত পরমমৃতমেকং জীবনং ভূষণং মে। এই যে নাম, এইরকম নাম করলে বিরমিত নিজ ধর্ম সব কিছু হয়ে যায়, যাগ যজ্ঞ তপস্যা ধ্যান ধ্যান পূজাদি যত্ন কিছু বাকি থাকে না। ভাগবতে একটা শ্লোক বলেছেন, মন্ত্র তো তন্ত্র তো ছিদ্র দেশ কালাহ বর্ষুন সর্বং করোতি নিচ্ছিদ্রং নাম সংকীর্তনস্তব, নাম করলে আর কিছুই বাকি থাকে না। কিন্তু কলিযুগে নাম হচ্ছে হরে কৃষ্ণ নাম, এইটি শাস্ত্রে বলেছে, সনাতন গোস্বামী বলেছেন, নানাবিধ কীর্তনেষু নাম কীর্তনেব মুখ্য, ব্যাখ্যা করা, পুরাণ পাঠ করা, স্তব করা, সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। নামের মধ্যে সব আছে, না বলতে পারবেন না। আগে বলেছি শব্দেই মূল, কিন্তু শব্দের মধ্যে সব কিছু আছে। একটা উদাহরণ দিচ্ছি, ইন্ডিয়া গভর্নমেন্ট গোপনেতে আমেরিকার সঙ্গে একটা চুক্তি করল, কি না, 100 বছর ইন্ডিয়াকে আমি লিজ দিয়ে দেব, লেখা আলো হবে না, রাষ্ট্রপতি সই হওয়া চাই। রাষ্ট্রপতি যখন সই করলো ইন্ডিয়া চলে গেল 100 বছর। সাধারণ রাষ্ট্রপতির যদি আজকে যার স্থিতি কালকে তার স্থিতি নাই, তার সহি মূলে যদি ইন্ডিয়া থাকে, তার ভগবানের নামের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড থাকবে না কেন বলুন। শব্দের দ্বারাই অনুরাগ, শব্দকে বাদ দিলে আমরা পশুতুল্য হয়ে যাব। একসময় হয়েছিল কি, আপনারা অষ্টাদশ মুনির নাম শুনেছেন, অষ্টবক্র হল কেন জানেন? তার বাবা যখন অষ্টবক্র মুনি গর্ভে ছিলেন, বাবা বেদ অধ্যয়ন করতেন, তখন এর গর্ভস্থিত বালক কটাক্ষ করেছিল, বক্রোক্তি করেছিল, আপনার মেয়ের উচ্চারণ ঠিক হচ্ছে না। তখন পিতা দুষ্ট হয়ে তুমি তো এখন গর্ভের মধ্যে আছো, আমাকে বক্রোক্তি করছো, যা তুমি বাঁকা হয়ে যাও, অষ্টবক্র হল। এখন পিতা যখন ছেলে অধ্যয়ন আদি করলো, পড়াশোনা করলো, পিতাকে দেখতে পাচ্ছে না, মাকে জিজ্ঞাসা করলো কি বা আমার পিতা কোথায়? না বেটা কি বলবো, তোমার পিতা ওই বিহারেতে জনক মহারাজের সভাতে গিয়েছিলেন, সেখানে নন্দ নামক এক পণ্ডিত তোমার পিতাকে শাস্ত্র বিচারেতে পরাস্ত করে তাকে জলে ডুবিয়ে দিল। কারণ আমি যাব আর তুমি কি যাবে, সেই যে নন্দ নামক পণ্ডিত বিশ্ববিখ্যাত পণ্ডিত তোমার পিতাকে নেই বহু বহু পণ্ডিতকে জলে ডুবে দিয়েছে, না আমি যাব। তখন বললেন যে আচ্ছা বাবা যাও। জনক মহারাজের সভাতে যখন উপনীত হলেন, সব বিদ্বান সদস্যগণ বসিয়া আছেন, জনক মহারাজ সেখানে বসিয়া আছেন, অষ্টাবক্র মুনিকে দেখে সভা সদস্যগণ শুধু হাস্য পরিহাস করছে, ইনিও তার হাস্য তাদের হাস্য পরিহাস দেখে ইনিও হাসছেন, সদস্যগণ হাসছেন, ঋষিও হাসছেন। তখন জনক মহারাজ বললেন কি ব্যাপার, আপনি নিজেকে পণ্ডিত বলে পরিচয় দিচ্ছেন আর এসব ব্রহ্মজ্ঞগণ তত্ত্বজ্ঞগণ সব সভাতে উপবিষ্ট হয়ে আছেন, উপবেশন করিয়া আছেন, আর আপনি তাদের দেখে হাসছেন কেন? ওরা হাসছে কেন বলো না, আপনার আকৃতি দেখে হাসছে, ওই জন্য তো আমি হাস কেন? জীবসাহী পাদে একটা উদাহরণ গেছেন, পণ্ডিতা বেদ চক্ষুষা দর্শন রকমারই আছে, আমি মনে করেছিলাম যে এরা পণ্ডিত আইনজ্ঞ, এই চোখ দিয়ে দেখেন না, যারা ন্যায়াধীশ সিদ্ধান্ত সংবিধান অনুসারে দেখে ন্যায় অন্যায় স্থাপন করেন, তদ্রুপ আমি মনে করছিলাম যে এই তো বিদ্বানগণের ব্রহ্মনিষ্ঠ সভাতে আমি এসেছি, কিন্তু ওরা তো ব্রহ্মনিষ্ঠ নয় আমার মনে হয়, সেই জন্য আমি হাস আমি মনে করলাম যে ব্রহ্মনিষ্ঠের সভাতে এসেছিলাম, এখন দেখি যে এরা তো ব্রহ্মনিষ্ঠ নয়, এরা সব মূর্তি। কি বললেন এই কথা, কি আপনি মূর্তি বলছেন এসে ব্রহ্মজ্ঞগণ? মূর্তি কি করে জানেন? এই তুল দেহটাকে দেখে, চর্বিকে দেখে এবং অঙ্গ প্রত্যঙ্গে দেখে তারা ব্যবসা বাণিজ্য করে, কোথায় কত মাংস আছে, কোথায় চর্বি আছে। সুতরাং এরা তো বেদ চক্ষু দিয়ে আমাকে দেখছে না, এরা দেখছে এই মুচির মতন আমার কোন অঙ্গটা বক্র, কোন অঙ্গটি সুন্দর, এটি হচ্ছে মুচির সভা। এই জন্য দেখার চার প্রকার, রাজা পশ্যন্তি কর্ণাভ্যাম, পণ্ডিতা বেদ চক্ষুষা, গাবো পশ্যন্তি ঘ্রাণেন, আর ইতর সাধারণ লোকের চক্ষু দিয়ে দেখে। সুতরাং আপনারা যে স্থানেতে এসেছেন, নমামি গৌরস্থল কীট বিভূতি, সাধারণ নয়, মাটি নয়, ব্রহ্মাদি দেবতাগণ এসে এই স্থানে গোড়াগড়ি যাচ্ছেন, কি বুঝব আমরা তো এই চোখ দিয়ে দেখি। এইটি হচ্ছে কীর্তনাচ্ছতি, হরিনাম করতে হবে, কিন্তু কালকে পূজনীয় বাপ তিরিক্রম মহারাজ একটি শ্লোক বলেছিলেন, নামশ্চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, সে জন্ম ভগবান দয়া করে বাণী রূপেতে অক্ষর রূপেতে এসেছেন, আমরা তো তার পার্বতে যাওয়ার সামর্থ্য নাই, এই জন্য জয়তি জয়তি নাম আনন্দ জয় নাম ধেয় মুনিবৃন্দ জেয়, জনরঞ্জনায় পরমক্ষরাগতে অক্ষর রূপে এসেছেন দয়া করে আমাদের কাছে। বলো তোমাদের কাছে শব্দ রূপে আমি আসছি, তোমরা আমার নাম কীর্তন করো সর্বাভীষ্ট পূর্ণ হবে। এই জন্য নাম চিন্তা বলি চিন্তা অনুসারে সর্বাভীষ্ট পূর্ণ করবেন, আর কিছু করতে হবে না। প্রণত দেহি না বলছেন যে রাধারানী কে জায়গায় বলেছেন তিনিও চিন্তামণি স্বরূপ, সুতরাং সেই নাম করবেন। চিন্তা করতে গেলে কিন্তু বিপরীত হয়ে যাবে। এখন যদি ভগবানের লীলা আমরা চিন্তা করি তাহলে বিপরীত হয়ে যাবে। মহৎগণের সংসর্গে ওই নামই করতে হবে, কিন্তু কিছু ভাবনা থাকা চাই না, নাহলে তো নাম তো সচ্চিদানন্দ স্বরূপ। আপনাদের কি অভিষ্ট করিবেন, আমাদের কি অভিষ্ট পূর্ণ করিবেন বলো। সেই জন্য চৈতন্য চন্দ্র চৈতন্য মঙ্গলেতে বলেছেন, দেখো এই কলিযুগেতে কীর্তন যজ্ঞ। ভক্তগণ বললেন যে প্রভু আপনি যজ্ঞ বলছেন কেন, হোম কুণ্ড কোথায়, অধুর্য কোথায়, ঘি কোথায় এবং অগ্নি কোথায়। তখন চৈতন্য চন্দ্র বলেছে এই জিহ্বা হচ্ছে অধুর্য, আহুতি দিবে, কর্ণ হচ্ছে কুণ্ড, শব্দ হচ্ছে ঘি এবং ভাব হচ্ছে অগ্নি। সুতরাং ভগবত ভক্তগণ আপনারা সোজাসুজি যোগাযোগ করতে পারবেন না, এইসব বৈষ্ণবগণের আনুগত্যে শব্দের মাধ্যমে যোগাযোগ হয়। দূরস্থিত ব্যক্তির সহিত যোগাযোগ করতে গেলে শব্দই মূল। সুতরাং সেই যে ভগবান হরি অক্ষর রূপেতে এই জগতে এসেছেন, আপনারা যোগাযোগ করলে হবে না। এই বৈষ্ণবগণের আনুগত্যে শব্দের মাধ্যমে কৃষ্ণের সহিত যোগাযোগ করিবেন, এবং তার যোগাযোগের মূল হচ্ছে শব্দ, সেই শব্দ হচ্ছে নাম কীর্তন, তার মধ্যে কিছু ভাব আছে। ভাবানুরূপোদয়ো ন পরাবর্তন, ভাব মানে যে প্রকার বৈষ্ণবগণের সংসর্গে যাবেন সেই প্রকার ভাব হৃদয়তে জাগবে। বৈষ্ণবগণের সংসর্গ অনুসারে সেই ভাব রাখবেন, আর জিহ্বা হচ্ছে অধৈর্য, এ কর্ণ দিয়ে অর্পণ করবেন, দেখবেন মন আর কোন দিকে যাবে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কান্তে অর্পণ করবেন, আর শব্দ হচ্ছে ঘি, শব্দ দ্বারা উচ্চারণ করবেন, আর ভাব হচ্ছে অগ্নি। ভাবানুসারে ভক্তগণ নাম কীর্তন করবেন, করতে 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 উপাস্য দেবকে অনুরাগ হবে। সেই কথাই ছিল সত্যিরানন্দ ভক্তিমূলক ঠাকুর পূজনীয় বামন মহারাজ আগে খুব উচ্চারণ করছিলেন, সুরসদিক উপকণ্ঠে গোদ্রিমে গৌরিমে গৌরতীর্থে বসতি সুরবিকুঞ্জে ভক্তিপূর্ব বিনোদ যুগল সবল যুগল চরণ সেবা সেবা সুখায় লাভায় ব্রজল সদসিকায় ব্রজল সদসিকায়া, আমি কি করবো আমার তো বেড়েই যায় আর ব্রজল সদসিকায়া। এইসব আছেন বিদ্বানগণ, এইসব সাধু সন্ন্যাসীগণ, এরা শাস্ত্রজ্ঞ, এদের কাছে বলছি ব্রজল সদসিকায়া পার ভগ্নে আসছে অত্ত, আমাদের সেই আর কিছু নাই। এদের কাছেও বলি এরা হয়তো আমার ভুল ত্রুটি সংশোধিত করবেন, কিন্তু একটা যত গোবিন্দ কথা সুধা রসহদে সে তো ময়া জিম্ভিতম যতবা তর গুণ কীর্তন অর্চন বিভুসাধ্যই দিনম প্রাপিতম যত তত প্রীতির কারি তত প্রিয়জনেষু আত্যন্তিকম সে নমে গোপেন্দ্রা তদ জীবন প্রণয়ী শ্রীরাধিকা তুষ্টু। এই বললাম আমি গৌরব পদাশ্রিত নাম, আমি ওদের পদাশ্রিত হই।
আপনারা শুনতে পারছেন মহারাজ যে মুখ থেকে এখানকার মহত্ব এবং আমাদের কর্তব্য সম্বন্ধে সবকিছু উপদেশ লাভ করলেন। তথাপি আমার নিজস্ব কিছু প্রয়োজন সিদ্ধির জন্যই আমাকে এখানে কিছু মূর্খতা প্রকাশ করতে হয়েছে, তার জন্য আপনারা আমার সমস্ত আমরা শিল সচিদানন্দ বস্তুদিন ঠাকুরের চরণতলে এসে উপস্থিত হয়েছি। এইখানে তিনি সাধন ভজন করছেন এবং এইখানে তার সমান। আর এই ভক্তিবিনোদ ঠাকুর এই যে নবদ্বীপ ধাম, এই নবদ্বীপ ধামকে তিনি প্রকাশ করেছেন। যদিও নিত্য প্রকাশিত বস্তু, তথাপি কালের প্রভাবে সেটি লোকলোচনের অন্তরালে বর্তমান করেন, অবস্থান করেন। যদা যদাহি ধর্মস্য গ্লানির ভবতী, এই হিসেবেই আমরা শাস্ত্রে দেখতে পাই। তার জন্য আবার তাকে লোকচক্ষে প্রকাশ করার আবশ্যকতা আছে। তখন ভগবান নিজে আছে কিংবা তার নিজজনকে প্রেরণ করে। শ্রীজামি তদা আত্মানন্দ শ্রীজাম্মহম, আত্মা শব্দে নিজেকেও বলা হয় বা তার প্রিয় লোককেও বলা হয়। এই জন্য সচিদানন্দ ভক্তিচন্দ্র ঠাকুর, তিনি সাধারণ যে বৈষ্ণব আমরা যেরকম মনে করছি তিনি তা নন। তিনি তার সেই প্রকার নিজজন যার দ্বারাতে ভগবান এইরূপভাবে ধামে ভগবান এইরূপভাবে ধামে যে তাঁর সম্পদ রক্ষা করেছেন সেই সম্পদের অধিকার যার দ্বারা কি জগৎকে বিতরণ করতে ইচ্ছুক হয়েছে। সেই জন্য সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর শুদ্ধ ভক্তি যে মন্দাকিনী ধারা তারই ভগীরথস্বরূপে এসে জগতে সেই ভক্তি সিদ্ধান্ত, বিশেষত যে মহাবদান্য অবতারে বদান্য লীলা তৎ সম্বন্ধে সমস্ত কিছু শিক্ষা উপদেশ তিনি জগৎকে প্রদান করেছেন। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর এই নবদ্বীপ ধামে এক প্রকার সেই মূল তত্ত্ব বলেও আমাদের ধূম্রবাস পদ্মের কাছে প্রকাশিত হয়েছে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তারই সেই কার্যে পরিপোষণ রূপে এসেছিল। মূল কিন্তু ছিল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। তার জন্য তিনি সেই গুরুপাদ পদ্মের সেবায় সুষ্ঠুভাবে আরো প্রকাশ করবার জন্য তার সেই সেবার মুখ্য যে উৎস সেই উচ্চস্থানে প্রথমে তিনি এসেছিলেন। যদিও আমরা নবধা ভক্তির মধ্যে কীর্তনাক্য ভক্তিকে প্রধান রূপে গ্রহণ করে থাকি, কিন্তু তথাপি তার পর্যায় অনুসারে আমরা দেখি শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং শ্রবণে প্রাথমিকতা সেখানে বর্তমান রয়েছে। শ্রবণ চাই আগে, কেননা তারা যুক্তি দিয়ে বলছে যে কীর্তন কি করে সম্ভব, শ্রবণ যার হয় না সে কখনো কীর্তন করতে পারে না, ওই জন্যই শ্রবণ করতে হবে আগে, তার জন্যই গুরুপাদ পদ্মের কাছে যেতে হবে। কিন্তু যদি গুরুপাদ পদ্ম শ্রবণ কীর্তন সবই করেন তবে সেই গুরুপাদ পদ্মের কাছে গেলে দুটি সিদ্ধ হয়ে যায়। এখানে আমার বক্তব্য হচ্ছে তাহলে শ্রবণং এটি তো প্রথম হয়েছে না কীর্তনটা প্রথম হয়েছে, কোনটাকে আমরা ধরবো? শ্রবণকে যে প্রথম বলা হয়েছে, কিন্তু সে শ্রবণ হয় কি করে কীর্তন না হলে? তার জন্য কীর্তনকেই তো প্রথম হতে পারে, তাহলে শ্রবণকে প্রথম দেওয়া হয়েছে, এটা কি করে শাস্ত্রের সিদ্ধান্ত হল? এমন একটা তত্ত্ব রয়েছে, এই জন্য দেখা যাচ্ছে কীর্তনটা শ্রবণ না করেও হয়, হয়তো এটা একটা আপনারা অসম্ভব বলে মনে করছেন, কিন্তু ব্রহ্মার কি অবস্থা হয়েছিল, তিনি শ্রবণ করেননি। কৃষ্ণের অনুগ্রহে বা গর্ভদশায় অনুগ্রহে তাঁর হৃদয়কে একটু প্রকাশিত হয়েছিলেন, তখন তিনি কীর্তন করেছেন, তার জন্যই কীর্তনাক্ষ উপনাম হতে পারে। লাভানহং যথাভাব যদরূপ গুণ কর্ম কর যথৈব তত্ত্ব বিজ্ঞানম অস্তিত্বে মদ অনুগ্রহ, অনুগ্রহ লাভ করেছিলেন, অনুগ্রহের দ্বারাতেই তার হৃদয়ের মধ্যে সেই বৃত্তির সব প্রকাশ হয়েছে, তার জন্য তিনি আর আলাদা করে শ্রবণ করতে হয়নি, সেজন্য তিনি কীর্তন করেছেন। সুতরাং কীর্তনাক্ষও প্রথম হতে পারে, এটা অশাস্ত্রীয় অযৌক্তিক হতে পারে না। এই প্রকার গুরুপাদ পদ সেই জন্যে সেই প্রাথমিক যে বস্তু নবধা ভক্তি সে কীর্তনাক্ষ দিতে এসে কিছু অন্যায় কাজ করেনি, শাস্ত্র সংগতির তিনি বিচার সেখানে দেখিয়েছেন। সুতরাং আমরা সেই ভক্তিজ্ঞ ঠাকুরের কাছে এসেছি আমাদের গুরুপাদ পদ্মের আদেশ নির্দেশ অনুসারে, এই জন্য প্রথম দিন আমি আমাদের সর্বতভাবে বেদান্ত সমিতি এইখানে এসে তাদের গুরুপাদ পদ্মের আদেশ প্রতিপালন করে থাকি। ভক্তিবিনোদ ঠাকুর তিনি মহাপ্রভুকে, মহাপ্রভুর যে ধর্ম আচরিত এবং প্রচারিত যে বিমল বৈষ্ণব ধর্ম, তার যে কি বৈশিষ্ট্য এবং শ্রেষ্ঠত্ব, বিশেষত নামাত্মক যে বস্তু, নামরূপে যে মহাপ্রভু এসে জগৎকে শিক্ষা করে প্রদান করলেন, যেটা আমি কাল থেকে বলতে শুরু করেছি এবং আরো পরে বলব, সেই নামেরই প্রাধান্য তাঁর শিক্ষার মধ্যে প্রদান করা হয়েছে। তার জন্য সেই ছিল ভক্তিবিনোদ ঠাকুর আমাদের সেই নাম ভজনের কথাই সর্বোচ্চ শিক্ষা প্রদান করেছেন, এবং তার অনুগত জনগণও সেইভাবে আমাদের কাছে নামেরই মাহাত্ম্য বলেছেন, এবং নবদ্বীপ ধাম যে সর্বোত্তমতা লাভ করেছে কেবলমাত্র সেই নাম ভজনের দ্বারাই বা নাম তত্ত্বের প্রকাশের দ্বারাই, নাম তত্ত্বের যাবতীয় বৈশিষ্ট্যের দ্বারাই। আর জন্যই আমরা এই কীর্তনাক্ষ বা নামাত্মক যে নবদ্বীপ ধাম, সেই ধামেরই এখানে এসে পৌঁছেছি, এবং ভক্তিন্দ্র ঠাকুরের কাছে আমার একান্তই বিচারণ প্রার্থনা জানাচ্ছি, তিনি সেই নাম ভজনে আমাদের অধিকার দান করুন।
চরিত্রায় শক্তিদানঞ্চ পালিনী ভগবতী কৃপায় শ্রীনাম প্রেমদায় মঞ্চাকল্পতুভ্য কৃপা সিন্ধুভয় চিতা পাবন শ্রী গদ্রুন্ধির সম্বন্ধে এবং শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর সম্বন্ধে আমরা পূর্ববর্তী অনুভব সিদ্ধ বৈষ্ণবের নিকট অনেক কথা শ্রবণের সুযোগ পেলাম। ভক্তিবিনোদ ঠাকুর এক কথায় কীর্তন বিগ্রহ, তার দুটো দিক আমরা জানতে পেরেছি শ্রী সরস্বতী প্রভুপাদের বক্তব্য থেকে। বিভু আর প্রভু দুটো শব্দ আমরা শাস্ত্রে পাই, ভক্তিবিনোদ ঠাকুরকে বিভু বলে বলা হয়, ভক্তিবিনোদ বাণী বৈভব গ্রন্থের মধ্যেও তার একটা ব্যাখ্যাও দেওয়া হয়েছে। বিভু শব্দ কেন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তার মধ্যে যুগপথ ভক্তভাব এবং ভগবদ্ভাব দুইটা ভিতরে আছে। সেই জিনিসটাকে বুঝাবার জন্য বিভিন্ন শব্দ ভক্তিবিনোদ ঠাকুরকে প্রয়োগ করা হয়। আবার গুরু পরম্পরা ভিতরে আমরা দেখতে পাই, সেখানেও ভক্তিবিনোদ ঠাকুরের কিছু বৈশিষ্ট্য বিশেষভাবে বলা হয়। আমরা সুরভিকুঞ্জে দর্শন করে এখানে প্রবেশ করেছি, সনন্দর সুরভিকুঞ্জে ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি স্থানে। সেখানে যে ইতিহাস প্রথমে শুনেছি আমরা, এখানে এই কোনার দিকের যে ঘরখানা দেখছেন আপনারা, এইটাই হল গৌরকিশোর দাসগুরুজি মহারাজের মহাজন্মস্থল। উনি প্রায়ই আসতেন নবদ্বীপ থেকে ভক্তিবিনোদ ঠাকুরের কাছে। ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে তার সম্পর্ক একটা অদ্ভুত রকমের ছিল, যে সম্পর্ক ব্যাখ্যা করেছেন গুরু পরম্পরার মধ্যে। গুরু পরম্পরায় বোধহয় তিনি হন নবম বোধহয়, ভক্তিবিনোদ ঠাকুর নষ্টম, কিন্তু সেখানে প্রভুদর্শন প্রায় নবম। সেখানে ভক্তিবিনোদ ঠাকুরের আগে যিনি, তার নম্বরটা কম হওয়া দরকার, আর ভক্তিবিনোদ ঠাকুরের নম্বরটা পরে হওয়া দরকার, কিন্তু দেখা যায় একই নম্বরের মধ্যেই আছেন দুজন। ব্যাপারটা সেখানে বিচারে এইটুকু পাই আমরা গুরুবর্গের কাছ থেকে, যে সেখানে দুজনেরই একটা এমন সাম্যভাব সমতা একটা ছিল, যাতে করে একই নম্বরের মধ্যে দুজনে এসে গেছে। গুরু পরম্পরার ভিতরে রয়েছে ওটা।